الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদের মাঝে আরো একবার উপস্থিত হয়েছি তাহাজ্জুদ গুজার বান্দা এই অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ পাকের দয়ায় আমরা প্রথম যে পর্ব ছিল আমাদের এই পর্বে আমরা শ্রবণ করেছি তাহাজ্জুদ গুজার বান্দাদের কেমন ফজিলত রয়েছে, কেমন উপহার রয়েছে, তাদের শান কেমন রয়েছে। কুরআনে পাকের আয়াত থেকে এবং হাদিসে মুবারকা থেকে আমরা কিছুটা শ্রবণ করেছিলাম তাহাজ্জুদ গুজার বান্দাদের ফজিলত সম্পর্কে। ইনশাআল্লাহুল করিম, আমরা যেহেতু আমাদের এই অনুষ্ঠান আমরা এভাবে সাজিয়েছি যে আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালামদের তাহাজ্জুদের নামাজ এবং তাদের সংক্ষিপ্ত জীবনী, সমস্ত আম্বিয়াইদের জীবনী এবং তাদের তাহাজ্জুদ নিয়ে তো আমাদের এই এপিসোড তো সম্ভব নয়, কারণ যুগে যুগে লক্ষাধিক আম্বিয়াই কিরাম এই দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছিলেন। এই পৃথিবীতে অসংখ্য আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাম তাশরিফ নিয়ে এসেছেন, কিন্তু সকল আম্বিয়াই কিরামের জীবনী এবং তাদের তাহাজ্জুদ সম্পর্কে তো আমাদের এই অনুষ্ঠানে আলোচনা সম্ভব নয়। আমরা কিছু আম্বিয়াইদের জীবনী আমরা শ্রবণ করব এবং তাদের তাহাজ্জুদের নামাজের বিষয়ে আমরা জানব ইনশাআল্লাহুল করিম। তো আজকের এপিসোডে দর্শকবৃন্দ, সকল আম্বিয়াইদের সর্দার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী, জীবনের কিছু দিক আমরা শ্রবণ করব এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল কেমন ছিল, কতটা গুরুত্বের সাথে তিনি আদায় করতেন এবং এর থেকে আমাদের কী শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা আজকের পর্বে তা শ্রবণ করব। আসুন এর পূর্বে আমরা আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের কেমন ফজিলত রয়েছে আমরা শ্রবণ করে নিই। একটি ওয়াকিয়ার মাধ্যমে দুরুদে পাকের ফজিলত আপনাদের মাঝে উপস্থাপন করব। যেই ঘটনাটি শ্রবণ করলে হয়তোবা আপনার আমার আজকে থেকে দুরুদ শরীফ পাঠ করার অনেক বেশি আগ্রহ বেড়ে যাবে আমার বিশ্বাস। আসুন আমরা সেই ঘটনাটি শ্রবণ করি। ঘটনাটি হচ্ছে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ। তার যুগে একজন বিত্তশালী একজন ধনী ব্যক্তি ছিল যার চরিত্র যার আমল ছিল খারাপ, কিন্তু একটি কাজ তিনি ভালো করতেন, একটি ভালো আমল ছিল, আর সেটা হচ্ছে তিনি চলতে ফিরতে উঠতে বসতে অর্থাৎ বেশিরভাগ সময় তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করতেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ওই ব্যক্তির যেহেতু অন্যান্য মন্দ আমল ছিল এবং এতই গুনাহগার ছিল, গুনাহের কারণে তার মন্দ আমলের কারণে ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসলো ওই মুহূর্তে ওই ব্যক্তির চেহারা কুচ্ছিত হয়ে গেল অর্থাৎ কালো এবং ভয়ঙ্কর হয়ে গেল। যারাই তাকে দেখতে আসলো তারা তার চেহারা দেখে ভয়ে পালিয়ে গেল। আর ওই কঠিন মুসিবতের সময় ওই ব্যক্তিটি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি দুরুদ ও সালাম পাঠ করি, বাস এই কথাটা তিনি ওই মৃত্যুর সময় বলল। হঠাৎ একটি পাখি আকাশ থেকে নিচে নামলো এবং ওই ব্যক্তির মুখমণ্ডলের মধ্যে তার পাখাটা দিয়ে মালিশ করে দিল। সঙ্গে সঙ্গে ওই ভয়ঙ্কর কুচ্ছিত চেহারাটি উজ্জ্বল বর্ণের হয়ে গেল, পূর্ণিমা চাঁদের মতো আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং তার মুখে কালিমায়ে তৈবা পাঠ হলো এবং কালিমা পাঠ করতে করতে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আশ্চর্যের বিষয় হচ্ছে যখন তাকে কবরের মধ্যে রাখা হবে ওই মুহূর্তে অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো যে আমি তো একে কবরে রাখার আগেই মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার কারণে আমি তাকে কবর থেকে তাকে উঠিয়ে আমি জান্নাতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কতই চমৎকার দুরুদে পাকের ফজিলত। আর এই ঘটনাটি কতই না সুন্দর এবং ইমান তাজাকারী যে একটা একজন ব্যক্তি গুনাহগার হওয়া সত্ত্বেও একটি মাত্র আমল ছিল ভালো আমল, তা হচ্ছে আল্লাহ রাসূলের উপর দুরুদে পাক পাঠ করা। আর এই দুরুদে পাকের কারণে মৃত্যুর সময় তার কালিমা নসিব হলো, কবরে প্রবেশের পর তাকে আল্লাহ পাক জান্নাত দান করলেন। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, আমাদের মাঝে আমরা অনেকে রয়েছি আল্লাহ পাকের শেষ নবীজির উম্মত। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার পরেও আমাদের কাজকর্মগুলো, আমাদের আখলাকগুলো অনেক খারাপ হয়ে যায়, গুনাহের মধ্যে আমরা ফেঁসে যাই, শয়তানের ওয়াসওয়াসের মধ্যে আমরা পড়ে যাই, নফসের চক্রান্তর মধ্যে আমরা ফেঁসে যাই, আর দুরুদে পাক এই জবান থেকে বের হয় না। দর্শকবৃন্দ, গুনাহ যদি হয়ে থাকে আমাদের চেষ্টা করতে হবে ইস্তেগফার পাঠ করা এবং পাশাপাশি দুরুদে পাক পাঠ করা, কেননা দুরুদে পাকের মাধ্যমে বান্দার আমল নামা থেকে গুনাহকে মাফ করে দেওয়া হয়। এবং কিতাবের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যে দুরুদে পাকের মাধ্যমে বান্দার গুনাহকে এত দ্রুত মিটিয়ে দেওয়া হয়, আগুনকে পানি যত দ্রুত নিভিয়ে দেয় এর থেকেও দ্রুত দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক তার বান্দার গুনাহকে দ্রুত মিটিয়ে দেয়, মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো আসুন দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহুল করিম আজ থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে যখনই আমাদের হাতে সময় থাকবে তখনই আমরা দুরুদে পাক পাঠ করব, যখনই অন্যের সাথে কথা বলবো দুরুদে পাকের ফজিলত নিয়ে কথা বলবো, যখনই অবসর থাকবো আমরা দুরুদে পাকের চর্চা করব। ইনশাআল্লাহুল করিম আমাদের দুনিয়া এবং আখিরাতে অসংখ্য উপকার বয়ে আনবে। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে একবার বরকত অর্জনের জন্য দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা আজকে জানব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত, তার কিছু দিক, তার কিছু জীবনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সকল আম্বিয়াদের সরদার, সকল আম্বিয়াদের ইমাম, আর তার তাহাজ্জুদ, তার ইবাদত, তার রিয়াজত কারোর সাথে তুলনাই হবে না, কারণ তিনি ছিলেন অতুলনীয়, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যার মতো করে পৃথিবীর আর কোনো সৃষ্টিকেই সৃষ্টি করেননি। তিনি আল্লাহ পাকের বিশেষ একজন আম্বিয়া, বিশেষ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যদি আমরা আলোচনা করি দর্শকবৃন্দ, কিতাবের মধ্যে রয়েছে এবং ওলামায়ে কেরামরা বলেন যদি সমস্ত সমুদ্রকে কালি বানিয়ে দেওয়া হয় এবং সমস্ত গাছপালাকে কলম বানিয়ে দেওয়া হয় যা দিয়ে লিখবে, তো ওইটা দিয়ে লিখেও কিয়ামত অবধি হয়ে যাবে, কিন্তু নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা করা, তার শানমান লেখা, তার জীবন নিয়ে আলোচনা করা কখনোই শেষ হবে না। তো যেহেতু আমাদের অনুষ্ঠান তার তাহাজ্জুদ সম্পর্কে, তো তার জীবনের কিছু দিক আমরা সংক্ষিপ্তভাবে শুনব, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের নামাজ, তার রাতের ইবাদতের রুটিন কেমন ছিল, এই সকল বিষয় নিয়ে আমরা শ্রবণ করব। আসুন আমরা আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসে মোবারকা শুরুতেই শ্রবণ করে নিই তাহাজ্জুদের বিষয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে পাকটি, তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ফরজ নামাজ সমূহের পর সর্বোত্তম নামাজ হলো ওই নামাজ যা গভীর রাতে করা হয়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আরেকটি ফজিলতের বিষয়ে যদি বলি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ লোক তারাই যারা কুরআনের বাহক এবং রাত্রি জাগরণকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কুরআনের বাহক তাদেরকে বলা হয়, বিভিন্ন অভিমতের মধ্যে একটি অভিমত এটা, যারা কুরআনুল করিম 30 পারা সমস্ত কুরআনকে তারা মুখস্থ করে নিয়েছে এবং এর অর্থ তারা বোঝে। এবং অনেক জায়গায় এটাও বলা হয়েছে যারা হাফেজে কুরআন রয়েছে তাদেরকেও কুরআনের বাহক হিসাবে বলা রয়েছে, এবং সর্বোত্তম উম্মতের মধ্যে তাদেরকেও বলা হয়েছে যারা রাত্র জাগরণ করে ইবাদতে তাদের রাতকে অতিবাহিত করে। দর্শকবৃন্দ, একবার জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনাকে এক ব্যক্তি স্বপ্নে দেখলেন এবং দেখে বলতে লাগলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন। তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাই বলেন, আমি মারিফত ও হাকিকত সম্পর্কে যা কিছু বলেছি তার কিছুই আমার উপকারে আসেনি, কোনো সাহায্য আসেনি। ওই সমস্ত সূক্ষ্ম ও চিকন কথা বা ইশারা যা আমি বয়ান করেছিলাম, কিন্তু হ্যাঁ, রাত জেগে তাহাজ্জুদের ইবাদত যা আজকে আমার কাজে এসেছে, আল্লাহ পাক ওই ইবাদতের কারণে আমাকে ক্ষমা করে আমাকে জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাই তিনি অনেক বড় আল্লাহর ওলি ছিল, ওই যুগের মহান বুজুগানের দিন ছিল, ওই যুগের আউলিয়া কিরাম ছিল। তার সমস্ত কাজকর্ম, ইবাদত, বন্দিগি তার ভাষায় এই বর্ণনা মোতাবেক বলা হয়েছে যে আল্লাহ পাক কবুল করেনি, শুধুমাত্র রাত জেগে ইবাদতকে আল্লাহ পাক বেছে নিয়েছে, কবুল করেছে এবং এর উসিলা আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাত দান করেছে। আসুন দর্শকবৃন্দ, আমরা আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কিছু জীবনী দিক আমরা শুনবো, যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ কীভাবে অতিবাহিত করেছেন। আর এর পূর্বে আসুন আমরা কুরআনুল কারিমের একটি আয়াত শ্রবণ করি। সূরা আহজাবের মধ্যে 21 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে আমার হাবিবের আদর্শ। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করে গেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছুই করে গেছেন, এটা আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে, যা আল্লাহ পাক কুরআনুল কারিমের মধ্যে বলেছেন। আল্লাহ পাক কুরআনুল কারিমের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। দর্শকবৃন্দ, এই দুইটা আয়াতকে যদি আমরা একটু পাশাপাশি দেখি, যে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এখন কথা হচ্ছে আমরা ইবাদত করব শুধু কি নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলি ইবাদত? এখন তো আমি চাকরি করছি, আমি ইবাদত কীভাবে করব? আচ্ছা, আমি তো ব্যবসা করছি, এখন আমি ইবাদত কীভাবে করব? আমার তো টাইম নেই, কারণ আমার ব্যবসা করতে হবে, আমার তো পরিবারকে সময় দিতে হবে। তো এই সকল কাজ যখন আমি করি, তখন আমি ইবাদত কীভাবে করব? কিন্তু আল্লাহ পাক তো আমাদেরকে ইবাদতের জন্যই পাঠিয়েছেন, কিন্তু আমি তো 24 ঘন্টা ইবাদত করতে পারছি না। এখন আসুন ওই আয়াতে কারিমা সূরা আহজাবের, যে আমি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে আমার রাসূলের আদর্শকে দিয়েছি। আচ্ছা দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করে গিয়েছেন, যদি আমরা ওই কাজগুলো করি, যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, আমরাও যদি ব্যবসা করি, তো নবীজি যেভাবে ব্যবসা করেছেন ঠিক ওইভাবে যদি আমরাও ব্যবসা করি, তাহলে এই ব্যবসা করাটা আমার ইবাদতের মধ্যে গণ্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খাবার খেয়েছেন, আমরা তো খাবার খাই, এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের মতো যদি আমরাও সেভাবে খাবার খাই, তাকে অনুসরণ করি, আল্লাহ পাক আমার এই খাবারের মধ্যে ইবাদত লিখে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমিয়েছেন, আমরা যদি সেভাবে ঘুমাই, ওই ঘুমটা আল্লাহ পাক ইবাদতের মধ্যে কাটিয়ে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছুই করেছেন, মোট কথা আমরা যদি আমাদের সকল কার্যক্রমকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যক্রমের মতো করে, তার অনুসরণ করে যদি আমরা করি, তাকে অনুকরণ করি, আমার 24 আওয়ার্স, দর্শকবৃন্দ, 24টি ঘন্টা আল্লাহ পাক ইবাদতের মধ্যে সামিল করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারি যে 24টি ঘন্টায় যদি আমরা চাই আল্লাহ পাক আমার আমল নামার মধ্যে ইবাদত লিখে দিক, নেকি লিখে দে, তাহলে আমাদের উচিত আমাদের প্রতিটি কাজকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে করা। এটার জন্য আমাদের শিখতেও হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজ কিভাবে করেছেন। আসুন আমরা দর্শকবৃন্দ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার অসংখ্য দিকের মধ্যে কিছু কিছু সাইড যদি আমরা একটু সংক্ষেপে আমরা আলোচনা করি, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও শৈশব, 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রে হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা আমিনার কোলের মধ্যে তিনি তাশরিফ নিয়ে আনেন, এবং সমস্ত জাহান তার তাশরিফ নেওয়ার কারণে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কারণে সমস্ত পৃথিবী, সমস্ত দুনিয়া আলোকিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবং তার পিতা ছিলেন আবদুল্লাহ এবং মাতা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জন্মের আগে তার পিতা মারা যান, ইন্তেকাল করেন, এবং ছয় বছর বয়সে তার মাতাও ইন্তেকাল করেন। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যদি যৌবন এবং চারিত্রিক গুণগুলি দেখি, যে তার একটি বিশ্বস্ত নাম ছিল, উপাধি ছিল, সেটা হচ্ছে আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। মক্কার কাফের যারা ছিলে এরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন নামে এই উপাধিতে তারা ডাকতেন এবং তাকে বিশ্বাসও করতেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কখনো অবিশ্বাসী কাজ, কখনোই মিথ্যার আশ্রয় নিতে পারেন নাই। খুবই প্রসিদ্ধ এই নামে তিনি মক্কার জমিনের মধ্যে প্রসিদ্ধি লাভ করেছেন। বিবাহ এবং পারিবারিক দিক যদি আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দেখি, 25 বছর বয়সে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম স্ত্রী এবং প্রথম ইসলাম গ্রহণকারী নারী ছিলেন, সুবহানাল্লাহ। 40 বছর যখন বয়স হয়, হেরা গুহায় ইবাদতের সময় জিব্রাইল আলাইহিস সালাতু আসসালাম এসে প্রথম ওহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম ওহি দান করেন। আর এই এর মধ্যে এই প্রথম ওহিটি হচ্ছে যে প্রথম আয়াত কুরআনুল কারিমের ছিল, সেটা হচ্ছে সূরা আলাকের প্রথম আয়াত। তো যেই প্রথম ওহিটি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে সেটা হচ্ছে সূরা আলাকের প্রথম আয়াতটি। দাওয়াত এবং কষ্ট যদি দেখি, তার একটি সাইড যে শুরুতে গোপনে এবং পরবর্তীতে প্রকাশ করেছেন, প্রকাশ্যভাবে তার ইসলামের দাওয়াতকে প্রসারিত করেছেন। দর্শকবৃন্দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত সময় তিনি সত্যের পথে দাওয়াত দিয়েছেন এবং মিথ্যার পথকে তিনি সর্বদা ঘৃণা করেছেন এবং তার উম্মতি মুহাম্মাদিকে সত্যের পথেই চলার জন্য এবং হক পথে চলার জন্য সর্বদা তিনি কষ্ট করেছেন, নেকির দাওয়াত দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যদি আরেকটি দিক, যদি হিজরতের দিক আমরা নেই, দর্শকবৃন্দ, এই প্রতিটি সাইট খুবই বিস্তারিত আলোচনা রয়েছে। এক একটি আলোচনা যদি করি অথবা কয়েকটি এপিসোড চলে যাবে। আমি খুব সংক্ষিপ্তভাবে তার কিছু কিছু দিক নিয়ে আমরা আলোচনা করছি। 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন, আর এই ইসলামিক ক্যালেন্ডার এই হিজরত থেকেই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, ইসলামের হিজরি ক্যালেন্ডার এই হিজরত থেকেই শুরু হয়েছে। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, ইসলাম ও মুসলিমদের রক্ষায় অনেক যুদ্ধ করেন, যেমন বদর, ওহুদ, খন্দক ইত্যাদি। এবং দর্শকবৃন্দ, সনদ ও চুক্তির বিষয় যদি বলা হয়, হুদাইবিয়ার চুক্তি ও 6 হিজরি ছিল ইসলামের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত বিজয়, সুবহানাল্লাহ। আরও আখলাকগত যদি চরিত্রের দিকে আমরা দেখি, যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া, তার ক্ষমা, তার বিনয়ে, তার সত্যবাদিতা, তার ধৈর্য এবং উদারতা, এই সকল বিষয়গুলি, এছাড়াও অসংখ্য দিক রয়েছে তার চারিত্রিক মুবারকের মধ্যে, যেটা আমরা তার দিক থেকে আমরা খুঁজে পাই। দর্শকবৃন্দ, তাহাজ্জুদের নামাজের দিকে আমরা আসি। যদি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ইবাদতের বিষয়ে আমরা বলি, যে তাহাজ্জুদের বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালামেরকে আল্লাহ পাক খাস করে এই নামাজকে নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে দান করেছেন। আজকে আমরা অনেকেই তাহাজ্জুদ আদায় করি, পড়লে সওয়াব হয়, না পড়লে কেউ গুণাগার হবে না, এটি একটি এক্সট্রা ইবাদত, নফল ইবাদত। কিন্তু নফলের মধ্যে সর্বোত্তম ইবাদতকে বলা হয়েছে তাহাজ্জুদের নামাজকে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদের নামাজের বিষয়ে আল্লাহ তাআলা কি ইরশাদ করেন, আসুন আমরা শ্রবণ করি। দর্শকবৃন্দ, তাহাজ্জুদের নামাজের বিষয়ে আল্লাহ পাক হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাস করে পাঠ করার জন্য, এই আমলকে বেছে নেওয়ার জন্য ইরশাদ করেছেন। যেমনিভাবে কুরআনুল কারিমের বনী ইসরায়েলের 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, যার অনুবাদ কানজুল ইমান হতে, এবং রাতের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করুন, এটা খাস আপনার জন্য অতিরিক্ত, এ কথা নিকটে যে আপনাকে আপনার রব এমন স্থানে দণ্ডায়মান করবে যেখানে সবাই আপনার প্রশংসা করবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, তাহাজ্জুদের নামাজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস করে আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগে ইবাদত করেছেন, কিয়ামুল লাইল করেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, তার সময়কে তিনি তিনটি ভাগে ভাগ করে নিয়েছেন। আসুন আমরা যদি দেখি যে রাতের প্রথম অংশকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিতেন, এশার নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমাতেন, রাতের মধ্য অংশ কিংবা শেষ অংশকে তিনি ঘুম থেকে উঠে অজু করতেন, মিসওয়াক করতেন, অতপর দীর্ঘ তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একবার এক রাতে তিনি দেখলেন যে রাতের মধ্যে নবী পাকের দীর্ঘ নামাজ কিয়াম করার কারণে তার মুবারক পা ফুলে গিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো সব গুনাহ থেকে পবিত্র, আপনার ওসিলাতে তো আল্লাহ পাক পূর্ববর্তী এবং পরবর্তী সকলকে ক্ষমা করে দিয়েছেন, তাহলে আপনার এত কষ্ট করার কি প্রয়োজন রয়েছে? কি চমৎকার উত্তর দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ মাসুম, যার ওসিলাতে পূর্ববর্তী এবং পরবর্তীকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, তার কিসের প্রয়োজন ছিল এত ইবাদত করার, তার মুবারক পাকে ফুলিয়ে দেওয়ার, এত কষ্ট করার? কৃতজ্ঞতা বান্দা হওয়ার উদ্দেশ্য এটাই, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেন আমরাও তার উম্মত হয়ে রাতের মধ্যে আমরা গুনাহের মধ্যে রাতকে অতিবাহিত না করি, অলসতার মধ্যে আমাদের রাতকে অতিবাহিত না করি, আমরা যেন ঘুমের মধ্যে আমাদের রাতকে অতিবাহিত না করি। আমাদের উচিত দর্শকবৃন্দ তাহাজ্জুদের নামাজ আদায় করা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তো যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য আমার জন্য এত কষ্ট করেছেন, রাত জেগে ইবাদত করেছেন, আমরা কি পারি না সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের উসিলায়, কষ্টের বিনিময়ে সামান্য একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করতে? আজকে আমরা যদি কিয়ামত পর্যন্তও আমরা চেষ্টা করি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাররা পরিমাণ কৃতজ্ঞতা প্রকাশ করা কখনোই সম্ভব নয়। আমরা আমাদের জন্যই, আমাদের আখিরাতের জন্যই, আমাদের কবরের জন্যই, আমাদের হাশরের জন্য আমরা কি পারি না আমাদের এই ঘুমকে সামান্য একটু হারাম করে, একটু কষ্ট করে রাত জেগে ইবাদত করার? আসুন আমরা শ্রবণ করি যে তাহাজ্জুদের নামাজ কত রাকাত রয়েছে। কিতাবের মধ্যে রয়েছে যে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, এবং 3 রাকাত বেতের নামাজ অর্থাৎ সর্বমোট 11 রাকাত নামাজ তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করতেন। তো দর্শকবৃন্দ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগে যখন কিয়াম করতেন এবং প্রচুর কুরআনুল কারীমের তিলাওয়াত করতেন, তার উম্মতের জন্য কান্নাকাটি করতেন যেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেয়, যেন তার উম্মতি ক্ষমা পেয়ে যায়। দর্শকবৃন্দ, রাত জেগে নবী পাক ইবাদত করতেন, কষ্ট করতেন একমাত্র আপনার আমার জন্য। দর্শকবৃন্দ, আসুন আমরাও নিয়ত করে নিই যে আমরাও তো আমার নবীকে ভালোবাসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আপনাকে আমাকে ভালোবেসেছেন, আমরা কি সেই নবীকে ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি, আমরা সেই নবীর জন্য আমাদের জানকে কুরবান দিতে রাজি রয়েছি। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যদি আমরা সব কিছু করতে রাজি থাকি দর্শকবৃন্দ, তাহলে আমরা কি পারি না সামান্য একটু সময়, একটু কষ্ট করে আমাদের ঘুমকে একটু বিসর্জন দিয়ে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে? আমাদের রাত্রটার একটি অংশে আমরা কেঁদে কেঁদে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে, নিজের গুনাহের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আখিরাতের জন্য, নিজের কবর হাশরের জন্য, আমরা কি পারি না? অবশ্যই পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন। দর্শকবৃন্দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের কথা, তার তাহাজ্জুদের বিষয়ে যদি আমরা বলি, আমাদের কখনোই শেষ হবে না। কিন্তু এই পর্বটি নেওয়ার উদ্দেশ্য এটাই, আমরা যেন কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য, সেই নবীর উম্মত হয়ে একটু ন্যূনতম কৃতজ্ঞতা প্রকাশের জন্য যেন আমরাও যেন রাত জেগে ইবাদত করি, আমরাও যেন কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ আদায় করি। আমরাও দর্শকবৃন্দ নিয়ত করে নিই যে ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের ঘুমকে সামান্য সময়ের জন্য বিসর্জন দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করব, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি করব, এবং আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাও ওই সকল বান্দাদেরকে তা কিয়ামতের দিন অনেক বড় একটি ইনআম দান করবে, তাদেরকে অনেক বড় নূর দান করবে। এবং কিয়ামতের দিন ওই সকল বান্দাদেরকে বলা হয়েছে যারা সহজেই কাল কিয়ামতের দিন তাদের হিসাব নিকাশ সহজ হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। কারা? যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। দর্শকবৃন্দ, হয়তো বা আমরা এটা ভাবতে পারি, ঠিক আছে অনুষ্ঠান দেখি, আমার দ্বারা তো সম্ভব না তাহাজ্জুদ করার, তাহাজ্জুদ আদায় করা। দর্শকবৃন্দ, খুব কঠিন বিষয় নয়। আমরা এটা যদি চাই যে আমাদের মধ্যে যাদের তাহাজ্জুদের নামাজের অভ্যাস নেই, তো আমি কিভাবে নিজেকে অভ্যস্ত করব, এটার জন্য আমরা একটা টার্গেট করি। দর্শকবৃন্দ, খুব সহজ একটি বিষয় আমার পরামর্শ, তা হচ্ছে আমরা যদি প্রতি জুমা রাতে, বৃহস্পতিবার রাত, আমরা যদি সপ্তাহে একটি দিন নিয়ত করি যে এই রাত্রতে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। কেননা অনেক মানুষের শুক্রবার অর্থাৎ পরের দিন জুমার দিন, জুমার দিন আমাদের অনেকের চাকরি কিংবা অনেকের ব্যবসা একটু দেরিতে হয়, অনেকের চাকরি অফ থাকে, তো আমরা যদি নিয়ত করি আমরা সপ্তাহে একটি দিন তাহাজ্জুদের নামাজ আদায় করব। যদি আমরা একদিন আদায় করি, তো এইভাবে যদি আমরা প্রতি সপ্তাহে আদায় করি, এক মাস, দু মাস, তিন মাস, আস্তে আস্তে যখন আমরা এটাকে বাড়াই, এরপরে আমরা প্রতি সপ্তাহে দুই দিন, এরপর আমরা প্রতি সপ্তাহে তিন দিন, এভাবে যদি আমরা আমাদের আমলকে ইনক্রিজ করি, বৃদ্ধি করি, তখন একটা সময় দেখবেন আমাদের অভ্যাস হয়ে যাবে। এরপর আপনারা আমার দেখবেন সর্বদা তাহাজ্জুদের প্রতি এতটা ভালোবাসা হবে, ইবাদতের প্রতি এতটা স্বাদ অনুভব হবে, আল্লাহ পাক এতটা স্বাদ আপনাকে আমাকে তাহাজ্জুদের মধ্যে, রাত জেগের ইবাদতের মধ্যে আল্লাহ পাক দিবে, তখন দেখবেন যে একদিন যদি তাহাজ্জুদের নামাজ না পড়ি আমার ভালো লাগবে না, আমার মন শান্ত হবে না, আমার অন্তর শীতল হবে না, তখন দেখবেন যে প্রতিনিয়ত আপনার আমার দ্বারা তাহাজ্জুদের নামাজ আদায় হয়ে যাবে। তো আমরা শুরুটা করব এভাবে, প্রতি সপ্তাহে একবার জুমার দিন থেকে আমরা শুরু করি, জুমার রাত থেকে আমরা শুরু করি, এর মধ্যে ইনশাল্লাহ আমাদের ইস্তেকামত আস্তে আস্তে মিলে যাবে। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। আজকের অনুষ্ঠানের তাহাজ্জুদের বিষয়ে এবং নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তার রাত জেগের ইবাদতের বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে যা শ্রবণ করলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ওই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয় যেই সকল বান্দারা তাহাজ্জুদ গুজার ছিল। সেই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তাহাজ্জুদ গুজার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিক। আমিন। বিজাহি নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।